বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্যে হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 3 জুলাই 19 আষাঢ় এবং ফার্সি 12 থির। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন মার্কিন অপরাধ যজ্ঞের বিচার করার বিষয়ে ইরানের আহ্বান এবং বাংলাদেশে করোনা পরিস্থিতি সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে ধারাবাহিক আলোচনা ইরান ভ্রমণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে পালিত হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার 33তম বার্ষিকী। সাগরে ফুল ছিটিয়ে স্বজনদের প্রতি শ্রদ্ধা। ইহুদিদেরকেও ইসরায়েল জিম্মি করে রেখেছে বলে তেহরানের মন্তব্য। জর্দান নদীর পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 150 ফিলিস্তিনি আহত। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে শতাধিক রোগের মৃত্যু। চিকিৎসার খরচ না থাকায় করোনা রোগের আত্মহত্যা। সারা দেশে চলছে কঠোর লকডাউন। এবং ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধ বিমান কেনার চুক্তির তদন্তে দাবি জানাল ভারতের কংগ্রেস। রাফায়েল কেলেঙ্কারি থেকে বিজেপি রক্ষা পাবে না বলে মন্তব্য। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানে আজ মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার 33তম বার্ষিকী পালিত হচ্ছে। আমেরিকার ওই হামলায় বেসামরিক যাত্রীবাহী বিমানের 290 জন আরোহীর সবাই শহীদ হন। এ উপলক্ষে আজ ইরানি কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানে ফুল ছেটানো হয়েছে। হরমুজ প্রণালী ও হাঙ্গাম এলাকার অদূরে পানিতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। ফুল ছিটানোর সময় জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং উপস্থিত সবাই আমেরিকা ও ইসরায়েল ধ্বংস হোক বলে স্লোগান দেন। তারা বলেন, আমেরিকা যে মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধী তার প্রমাণ হল এই গণহত্যা। এর চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না। 1988 সালের 3 জুলাই পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস ভিনসেনেস থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরানের যাত্রীবাহী বিমানটি ধ্বংস করা হয়। বিমানটিতে 274 জন যাত্রী ও 16 জন ক্রু ছিলেন।
ইরানের বোশেহের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আবারও চালু হয়েছে। ইরানের বিদ্যুৎ বিভাগের মুখপাত্র মুস্তাফা রাজাবি মাসাদি আজ এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, কারিগরি সমস্যার কারণে ইরানের বোশেহের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কয়েকদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। এর ফলে সেখান থেকে ইরানের জাতীয় গ্রিডে 1000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গত 21 জুন ইরানের পরমাণু শক্তি সংস্থার জনসংযোগ বিভাগ এক বিবৃতি প্রকাশ করে বলেছিল, বোশেহের পরমাণু কেন্দ্রে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, বিভিন্ন উপায়ে বিদ্যুৎ উৎপাদন করে থাকে দেশটি। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ইরাক সহ প্রতিবেশী কয়েকটি দেশে বিদ্যুৎ রপ্তানি করে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, দখলদার ইসরায়েল ইহুদিদেরকেও জিম্মি করে রেখেছে। তিনি আজ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, ভবিষ্যতে এই অঞ্চলে ইসরায়েলের কোনো জায়গা হবে না। তিনি লিখেছেন, ফিলিস্তিনের সাম্প্রতিক প্রতিরোধ যুদ্ধে দখলদার ইসরায়েল পরাজিত হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাত দূতাবাস খুলেছে এবং বাহরাইন ও তেলাপিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে এসব দেশের শাসকরা ইসরায়েলের ভাগ্যের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলার পরিণতি সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন না। দখলদার ইসরায়েলি ব্যবস্থা খোদ ইহুদিদেরকেই জিম্মি করে রেখেছে বলে তিনি জানান। ফিলিস্তিনকে জবরদখল করে 1948 সালে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বর্ণবাদী জায়োনিস্টরা। এরপর বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে সেখানে জড়ো করেছে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একটি অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদরত ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হামলা চালালে অন্তত 150 ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার জুমা নামাজের পর নাবলুস শহরের কাছে বেইতা শহরের উপকণ্ঠে অবস্থিত অবৈধ ইহুদি বসতি এভিয়েটার উচ্ছেদের দাবিতে বিক্ষোভরত ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা রাবার বুলেট ও স্ট্যান্ড গ্রেনেড ব্যবহার করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। এ সময় মাথায় গুলি লাগা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করতে হয়, বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 134 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও 6214 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত এক রোগী চিকিৎসার খরচ বহনে অক্ষম হয়ে আত্মহত্যা করেছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনায় টানা এক সপ্তাহ ধরে দৈনিক শতাধিক ব্যক্তির মৃত্যু ঘটছে। সর্বশেষ 24 ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 134 জন। এর আগে গত 1 জুলাই সর্বোচ্চ 143 জনের মৃত্যু হয়। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় নতুন করে আরও 6214 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় রংপুর বিভাগে করোনা ভাইরাসে মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। গত 24 ঘণ্টায় এই বিভাগে 14 জন মারা গেছেন। সেই সাথে বেড়েছে সংক্রমণের হারও। সংক্রমণের হার পাওয়া গেছে 21.56%। ওদিকে করোনার অন্যতম হটস্পট সীমান্ত জেলা সাতক্ষীরায় চিরকুট লিখে রেখে করোনায় আক্রান্ত রোগী আসগর আলী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে কলারবা উপজেলার ইলিশপুর গ্রামে। শনিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসগর আলী আত্মহত্যার আগে একটি কাগজে লিখে গেছেন, করোনা চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে, খরচের টাকা তিনি সামলাতে পারছেন না, এই জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন। এছাড়া করোনা কবলিত জেলা নাটোরে মনিরুল ইসলাম নামে একজন নৈশ প্রহরীকে করোনায় আক্রান্ত রোগী ভেবে অটোরিকশায় উঠতে দেওয়া হয়নি, কিছুক্ষণের মধ্যে পথেই মারা যান তিনি।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের শান্ত বিশ্ব সংবাদে। বাংলাদেশে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে রাজধানী জুড়ে মানুষের চলাচল বেড়েছে। আজ রাজধানীর মতিঝিল এলাকা থেকে ১৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নানা প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তারাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বাজার ও দোকানপাটে ভিড় করেছেন। মাস্ক পরার বাধ্যবাধকতা থাকলেও তা মানতে নারাজ তারা। ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ জানান, মতিঝিল বিভাগে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৭ ঘণ্টায় ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ, বিধানসভা সদস্য ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। দুর্নীতিতে অভিযুক্ত ভুয়ো অর্থলগ্নি সংস্থা সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ্যে এনে তিনি এ দাবি জানান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় কুণাল ঘোষ বলেন, আদালত থেকে পাওয়া সুদীপ্ত সেনের চিঠির প্রতিলিপির ভিত্তিতে তিনি এ অভিযোগ তুলেছেন এবং শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। কুণাল ঘোষ বলেন, শুভেন্দু এবং তার সহযোগী বর্তমানে জেল হেফাজতে থাকা রাখাল বিপুল টাকা নিয়েছিলেন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ফ্রান্স থেকে কেনা রাফায়েল যুদ্ধবিমান চুক্তির তদন্তের দাবি জানিয়েছে। আজ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেন, বিজেপি রাফায়েল কেলেঙ্কারি থেকে বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস যৌথ সংসদীয় কমিটি জেপিসির মাধ্যমে ফ্রান্স থেকে কেনা রাফায়েল যুদ্ধবিমান চুক্তি তদন্তের দাবি জানিয়েছে। আজ শনিবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেন, রাফায়েল কেলেঙ্কারি হল দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে আপোষ করার বিজেপির উপহার। বিজেপি ওই কেলেঙ্কারির সত্যতা থেকে বেশি দিন পালাতে পারবে না। এ প্রসঙ্গে রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, তিনি বলেন, এই বিষয়টি রাফায়েল ক্রয়ে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট। রাফায়েল ভালো যুদ্ধ বিমান, কংগ্রেস সরকার তা অনেক কম দামে কিনছিল, কিন্তু এখন অনেক বেশি দামে কেনা হয়েছে। যখন কংগ্রেস দল ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ওই বিষয়টি বারবার উত্থাপন করেছিলেন, তখন সরকার জবাব দেওয়ার পরিবর্তে উপহাস করেছিল। প্রসঙ্গত, গতকাল শুক্রবার ফ্রান্সের আর্থিক অপরাধ দমন সংক্রান্ত বিভাগ পিএনএফ জানিয়েছে, রাফায়েল যুদ্ধবিমান চুক্তিকে কেন্দ্র করে নতুন করে ওঠা দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত করবে ফ্রান্স। এই উদ্দেশ্যে এক বিচারককে নিযুক্ত করা হয়েছে। ২০১৮ সালে রাফায়েল চুক্তি নিয়ে তদন্তের দাবি খারিজ করেছিল পিএনএফ।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের সবচেয়ে বড় বিমান ঘাঁটি বাগরাম থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন তালেবান। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা এই ঘটনাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি। মার্কিন সেনারা আফগানিস্তানের প্রাচীন শহর বাগরাম থেকে সর্বশেষ সেনা প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর মুজাহিদ এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হলে এদেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ সুগম হবে। জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপির কাছে পাঠানো আলাদা এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করা হলে এদেশের জনগণ স্বাধীনভাবে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার সিদ্ধান্ত নিতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার পরও কিছু মার্কিন সেনা দেশটিতে থেকে যাবে। তিনি শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। বাইডেন আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, আফগানিস্তানের সেনাবাহিনী যাতে দেশের নিরাপত্তা রক্ষা করার মতো শক্তিশালী হয়ে উঠতে পারে, সেজন্য আফগান জনগণের উচিত নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা। এর আগে বার্তা সংস্থা এপি জানিয়েছিল, আগামী দু সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে এবং এরপর বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা রক্ষার জন্য 650 মার্কিন সেনাকে দেশটিতে মোতায়েন রাখা হবে। শুক্রবার আফগানিস্তানের বৃহত্তম বিমান ঘাঁটি বাগরাম থেকে সর্বশেষ সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা। সংঘর্ষ বন্ধ করে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আফগান সরকার এবং তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ আহ্বান জানিয়ে বলেছেন, তালেবানের সাম্প্রতিক তৎপরতা আফগানিস্তানের মানবিক পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে এবং এ বিষয়টি নিয়ে মস্কো উদ্বেগের মধ্যে রয়েছে। তিনি মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্য এশিয়ার দেশগুলোর সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষ বৃদ্ধিতে এসব এলাকা থেকে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর ঢল নামতে পারে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যাবতীয় কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধ যজ্ঞে পরিপূর্ণ। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত ইরানের প্রতিনিধি ইসমাইল বাকাই হামানে বলেছেন, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানের হত্যাকাণ্ডকে জাতিসংঘের পক্ষে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন যাবতীয় কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধযজ্ঞে পরিপূর্ণ। উদাহরণ হিসেবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানে পরমাণু বোমা হামলা এবং 1988 সালে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার কথা উল্লেখ করা যায়। এছাড়া মার্কিন সরকার ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গি সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের অজুহাতে বহু নিরাপরাধ মানুষকে হত্যা করেছে, যা থেকে তাদের চরিত্র সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়েছে। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত ইরানের প্রতিনিধি ইসমাইল বাকায়া হামানে এই সংস্থার মানবাধিকার বিষয়ক পরিষদের 47তম বৈঠকে বলেছেন, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রকৃষ্ট উদাহরণ, কাজেই জাতিসংঘের এ বিষয়টি হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, জেনারেল সোলাইমানি ছিলেন উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুদ্ধের সম্মুখসারির কমান্ডার এবং মানবাধিকার প্রতিষ্ঠার বীর সেনানী, কাজেই তাকে নির্বিচারে হত্যার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী হামলায় যে বা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি আরো বলেন, জেনারেল সোলাইমানি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের শিকার এবং তাকে নির্মমভাবে হত্যা করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসী সেনারা। এতে কোনো সন্দেহ নেই যে আন্তর্জাতিক আইনের মানমর্যাদা রক্ষার স্বার্থেই আমেরিকার ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করা জরুরি। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন স্বেচ্ছাচারী আচরণের মতো জাতিসংঘের আচরণেরও পরস্পর বিরোধিতার বহু নজির রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসও সোলাইমানিকে হত্যার ঘটনায় কেবল দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে জাতিসংঘের দায়িত্বের বিষয়টি কৌশলে এড়িয়ে যান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতার আভান্সি জেনারেল সোলাইমানিকে হত্যা করে উল্টো ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযোগের জবাবে বলেছেন, বিশ্ব জনমতকে ধোকা দেয়া এবং নিজের অপরাধী কর্মকাণ্ড আড়াল করার জন্যই আমেরিকা এসব অভিযোগ করছে। যাই হোক, এসব কারণে জেনেভায় ইরানের প্রতিনিধি ইসমাইল বাকায়া হামানে মার্কিন অপরাধযজ্ঞের বিচার করার আহ্বান জানিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দেশে চলমান টিকাদান কর্মসূচি শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জানিয়েছেন দেশে চলমান টিকাদান কার্যক্রম শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আজ শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি একথা বলেন।
স্কুল কলেজ খোলার ব্যাপারে কথা উঠেছে, কিন্তু যাদের ছোট ছোট ছেলে মেয়ে বা সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, সেই বাবা মাই কিন্তু চান না তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে। তবে এটা নিয়ে সব থেকে বেশি সোচ্চার যাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না, পড়েই না, পড়ার মতো ছেলেমেয়ে নাই, তারাই বেশি কথা বলেন। আমরা ইতিমধ্যে শিক্ষকদের টিকা দিয়েছি, আমরা ছাত্রদেরও টিকা, কিন্তু আপনি জানেন মাননীয় স্পিকার, একটু ক্ষতি হচ্ছে, কিন্তু এই টিকা দিয়ে পরেই আমরা কিন্তু সকল স্কুলগুলি খুলে দেব।
এ সময় তিনি আরো বলেন, ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে, যত টাকা লাগে দেয়া হবে, আরও টিকা নিয়ে আসা হবে দেশে, সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে, দেশের 80% মানুষকে বিনামূল্যে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে। গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল, তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র করোনা ভাইরাসের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্সের সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে মডার্নার 25 লাখ ডোজ এবং চীনের কাছ থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের 20 লাখ ডোজ টিকা আজ ঢাকায় এসে পৌঁছেছে। এদিকে গত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান,
আমাদের ভ্যাকসিন কার্যক্রম আপনারা জানেন যে অল্প অল্প করে চলছিল, এখন এটা বেগবান হবে এবং অল্প দিনের মধ্যেই আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম আবারও শুরু করতে পারব।
এদিকে আজ সকালে জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের তীব্র সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে গতকাল সাতক্ষীরা ও বগুড়ায় বেশ কয়েকজন করোনা রোগী মারা যাবার ঘটনায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা।
প্রতিবেদনটি শুনলেন, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
গত আসরেও আমরা সিরাজ শহরটা একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করেছি, এরই মধ্যে এখানকার বিখ্যাত ও দর্শনীয় বহু স্থাপনা দেখেছি এবং ঐতিহাসিক অনেক নিদর্শনের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। দেখেছি এশিয়া ইনস্টিটিউট বা নরাঞ্জিস্তান নামের চমৎকার একটি নিদর্শন। এই বাড়িটি ছিল এক বণিক পরিবারের বাড়ি।
গত আসরে আমরা বলেছিলাম যে ইরানের এই সিরাজ প্রদেশ এত বেশি নিদর্শনবহল যে ঘুরে ফিরে দেখতে গেলেও বহু সময়ের দরকার। সেই যে প্রাচীন ঐতিহাসিক নিদর্শন তাক্তে জামশিদ বা পার্স পুলিস দেখতে গিয়েছিলাম, ওই স্থাপনার প্রতিটি দিক নিয়েই আলাদা আলাদা অনুষ্ঠান করার প্রয়োজন, কিন্তু এত সময় তো আমাদের হাতে নেই। তাই আমরা সামান্য উল্লেখ করে যাচ্ছি মাত্র। কৌতূহলী বন্ধুরা আমাদের সাইট ভিজিট করেও আরও বেশি পরিচিত হবার চেষ্টা করতে পারেন। আজ আর কথা না বাড়িয়ে চলুন, সফর শুরু করি। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ কামনা করছি।
গত আসরের পরিসমাপ্তি টেনেছিলাম পার্সিপোলিস থেকে আনুমানিক 6 কিলোমিটার উত্তরে অবস্থিত নাকশে রুস্তামের উল্লেখ করে। নাকশে রুস্তাম হল দারিউস, জেরাক্সেস বা খাসায়ার শাহ প্রথম ও দ্বিতীয় আর্থাজারেক্সেসের সমাধিস্থল। আপনারা হয়তো জানেন যে জরাথুস্ট ধর্মাবলম্বীরা মারা গেলে তাদের লাশ শকুনকে খেতে দেয়া হতো। শকুন লাশের গায়ের সকল মাংস খেয়ে শেষ করার পর হাড়গোড় যা অবশিষ্ট থাকত সেগুলোকে মাটিতে পুঁতে রাখা হতো। পরে অবশ্য হাখামানিয়ানরা যখন মিশর সফরে গেল তখন সেখানে পিরামিড দেখে ভীষণভাবে আকৃষ্ট হল। মিশর থেকে ফেরার পর তারাও তাদের রাজাদের জন্য আকর্ষণীয় কিছু একটা করার ব্যাপারে সচেষ্ট হল।
যাই হোক, তাদের রাজাদের সম্মানে আকর্ষণীয় কিছু একটা তৈরি করতে গিয়ে যা করেছেন তা আজও পুরাতাত্ত্বিক বা এবং স্থপতিদের জন্য একটা ধাঁধা, একটা বিষয় হয়ে রয়েছে। এছাড়াও সমাধির পেছনে কিউবিক বা ঘনক্ষেত্র আকৃতির প্রস্তর খণ্ড দেখতে পাওয়া যায়। এটা যে কি তা আজও কেউ স্পষ্ট করে বলতে পারেনি। কারো মতে এটা প্রাচীন অগ্নি মন্দির, তবে তারাও নিশ্চিতভাবে বলতে পারছেন না। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে এই যে প্রাচীন নিদর্শন দেখতে পাচ্ছেন সিরাজে পুরো ইরান জুড়েই আপনি অত্যাশ্চর্য আর্কিটেকচার এবং অত্যন্ত দুর্দান্ত সব ব্যয়বহুল সজ্জাসহ সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাবেন। এই সব বাড়ির বেশিরভাগই প্রাচীনকালে ধনী পরিবার এবং সরকারি সহযোগীদের অন্তর্ভুক্ত ছিল। সেই সব ঐতিহাসিক বাড়ি এখন পাবলিক জাদুঘরে পরিণত হয়েছে। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে একটা মিউজিক বিরতি নিচ্ছি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। পরিত্যক্ত প্রাচীন বাসাবাড়ির কথা বলছিলাম। কাওয়াম হাউস বা নরাঞ্জেস্তান কাওয়াম সিরাজের এ ধরনের বিল্ডিংগুলির অন্যতম সেরা উদাহরণ। এই ইমারতটি ইরানি উদ্যান বাড়ি বা বাগান বাড়ির অন্যতম সুন্দর বাড়ি। এই বাড়িটির নাম থেকেই বোঝা যায় কমলা গাছের সারিময় আঙ্গিনা রয়েছে এই বাড়িতে। বাড়িটি কাজার শাসনামলের কাওয়াম পরিবার এবং হাজ ইব্রাহিম খান কালান্তারের সম্পত্তি। সিরাজের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে এই বাগান বাড়ি উল্লেখযোগ্য।
বিশেষ করে কাওয়াম হাউসের সবচেয়ে গৌরবময় অংশ এর বিশাল ঝুল বারান্দা। দুটি সমন্বিত পাথরের কলামের উপর ঝুলে থাকা এই বারান্দায় রয়েছে একটি সমতল ও সুসজ্জিত ছাদ। জাঙ্গিয়া শাসনামলের কারুকাজের সুস্পষ্ট নিদর্শন লক্ষ্য করা যাবে এই বাড়ির সর্বত্র। এই ইমারতের নিচতলাটি এখন জাদুঘরে পরিণত হয়েছে। জাদুঘরে যেসব প্রাচীন চিত্রকর্ম, প্রাচীন জিনিসপত্র সংরক্ষিত আছে সেসবের মধ্যে রয়েছে প্রাচীন কিছু তৈজসপত্র, খুব সামান্য কিছু মুদ্রা, ফ্রেমে বাঁধানো ছবির কিছু ক্যানভাস ইত্যাদি। এইসব প্রাচীন সংঘের একটি নরাঞ্জেস্তান কাওভাম জাদুঘরের বাগানে রাখা হয়েছে। জাদুঘরের কয়েকটি ঐতিহাসিক নিদর্শন 3000 বছর আগেকার। জাদুঘরের কিছু কিছু জিনিসপত্র বিখ্যাত ইরানোলজিস্ট অধ্যাপক পোপ সংগ্রহ করেছেন। এ পর্যায়ে আবারও একটু মিউজিক বিরতি নিচ্ছি। বিরতির পর আপনাদের উপস্থিতি যথারীতি প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। নরঞ্জিস্তান কাওয়ামের পশ্চিম অংশে একটি সুন্দর ও দর্শনীয় ভবন রয়েছে। বাড়িটি জিনাতুল মুলক বা জিনাত আল মুলুকের বাড়ি নামে পরিচিত। কাজার শাসনামলের এই বাড়িটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1290 হিজড়িতে। আলী মোহাম্মদ খান কাওয়াম উল মুলক দ্বিতীয় নির্মাণ কাজটি শুরু করেছিলেন। পরে 1302 হিজড়িতে তৃতীয় মোহাম্মদ রেজা খান কাওয়াম উল মুলকের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয়। চতুর্থ কাওয়াম উল মুলকের মেয়ে মিস জিনাতুল মুলক কাওয়ামি এই রাজকীয় ভবনে বাস করতেন। এ কারণেই তার নামের সঙ্গে মিল রেখে ভবনটির নামকরণ করা হয়েছে জিনাতুল মুলক বা জিনাত আল মুলুকের বাড়ি।
প্রাথমিকভাবে এই বাড়িটি ছিল কাওয়ামদের এবং তাদের পরিবারগুলোর আবাসস্থল। বাড়িটির বেসমেন্টের একটি দরজা দিয়ে কাওয়াম নারাঞ্জস্থান চলে যাবার ব্যবস্থা ছিল। জিনাতুল মুলক হাউজের স্থাপত্য শৈলী কাজার শাসনামলের স্থাপত্য শিল্পের একটি চমৎকার উদাহরণ। করিডোর অতিক্রম করতে করতে আপনি একটি বিশাল আঙ্গিনায় প্রবেশ করবেন। এই আঙ্গিনায় প্রচুর কমলা গাছ দেখতে পাওয়া যাবে। সারি সারি কমলা গাছের সৌন্দর্য প্রতিটি দর্শকের চোখ ধাঁধিয়ে দেয়। এই আঙ্গিনাতে রয়েছে চমৎকার পানির চৌবাচ্চা। সুসজ্জিত এই চৌবাচ্চার উপস্থিতি বাগানের পরিবেশকে যেমন সতেজতা দিয়েছে, তেমনি দিয়েছে বিশুদ্ধতাও।
যাই হোক, আজ আর কথা বলার সুযোগ নেই। যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আশা করি আগামী পর্বেও আপনাদের সঙ্গ পাব।
শুনছিলেন ভ্রমণ বিষয়ক ধারাবাহিক আয়োজন ইরান ভ্রমণ। এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 3 জুলাই শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, অক্সিজেন সংকট আবারও তোপে স্বাস্থ্যমন্ত্রী প্রথম আলো। বিএনপির কাজ হল সরকার ও দেশের অর্জনকে বিতর্কিত করা, কালের কণ্ঠ। প্রধানমন্ত্রী বললেন টিকা দেয়া শেষ হলেই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান, ইত্তেফাক। বিশ্বে করোনায় মৃত্যু 39,80,000 ছাড়াল যুগান্তর। সাতক্ষীরায় চিরকুট লিখে করোনা রোগীর আত্মহত্যা, মানব জমিন। দেশে এসেছে করোনার 45 লাখ ডোজ টিকা বাংলাদেশ প্রতিদিন। ভারতের কয়েকটি খবরের শিরোনাম, তুষারকে সরাতে প্রধানমন্ত্রীর পর এবার রাষ্ট্রপতির কাছে দরবার করতে চায় তৃণমূল, আনন্দবাজার পত্রিকা। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ, সকাল থেকে চোর পুলিশ খেলছে বিজেপি। আজকাল ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে কতটা সক্ষম কোভ্যাকসিন, কি বলছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল রিপোর্ট, সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, জাতীয় সংসদে আবারও বিরোধী দলের সাংসদদের লক্ষ্যবস্তু হলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার ঘটনায় মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন তারা। এক সাংসদ মন্ত্রীকে লজ্জাহীন উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন। সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সাংসদরা মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে ছিলেন, তবে স্বাস্থ্যমন্ত্রীকে অধিবেশন কক্ষে দেখা যায়নি। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে অক্সিজেন সংকটের কথা প্রথম তোলেন বগুড়ার বিএনপির সাংসদ জিএম সিরাজ। তিনি বলেন, অক্সিজেনের অভাবে বগুড়ায় দুই দিনে 24 জন মারা গেছেন। কোভিডের জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতাল 250 বেডের, এর মধ্যে আইসিইউ বেড আছে 8টি, কিন্তু হাইফ্লো নাজাল ক্যানুলা আছে মাত্র 2টি, ফলে বাকি আইসিইউ বেড কোনো কাজেই লাগছে না।
বিএনপির কাজ হলো সরকার ও দেশের অর্জনকে বিতর্কিত করা। কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে, ব্যর্থতার দায় অন্যের উপর চাপাতে তাঁদের জড়ি নেই। করোনা শুরু থেকে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে বিএনপি, এখনো করছে। আজ নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারীর প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার, তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। তাঁরা জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বোঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে।
টিকা দেওয়া শেষ হলে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, দেশে চলমান টিকাদান কার্যক্রম শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। সংসদ অধিবেশনে তিনি আরও বলেন, ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে, যত টাকা লাগে দেওয়া হবে, আরও টিকা নিয়ে আসা হবে দেশে। সব দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, দেশের 80% মানুষকে বিনামূল্যে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, ঈদ উল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান তিনি।
বিশ্বে করোনায় মৃত্যু 39,80,000 ছাড়ালো, যুগান্তরের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছেই, কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী ভাইরাস। উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য নতুন রূপে হানা দিচ্ছে করোনা। 24 ঘন্টায় বিশ্বব্যাপী 8,280 জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 4.5 লাখের বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে মোট কোভিডে আক্রান্ত 18,38,00,000 ছাড়িয়ে গেছে, আর প্রাণহানি হয়েছে 39,80,348 জনের। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4,34,758 জন।
এটি দৈনিক মানব জীবনের খবর। সাতক্ষীরায় চিটকুট লিখে করোনা আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে। শনিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহননকারী ব্যক্তির নাম আজগর আলী। তিনি ইলিশপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। কলারোয়ার উপজেলার কেরালকাতা ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ জানান, আজগর আলী 14 দিন ধরে করোনা পজিটিভ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে তিনি বাড়ির পাশে আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। কলারোয়ার থানার এসআই রেজাউল ইসলাম জানান, আজগর আলী আত্মহত্যার আগে একটি চিঠি লিখেছেন, করোনার চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে, খরচের টাকা তিনি সামলাতে পারছেন না।
দেশে এসেছে করোনার 45,00,000 ডোজ টিকা, বাংলাদেশ প্রতিদিনের এশিয়া নামের খবরে লেখা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে মডার্না ও সিনোফার্মের মোট 45,00,000 ডোজ টিকা এসেছে দেশে। এর মধ্যে মডার্নার 25,00,000 ডোজ টিকা আর সিনোফার্মের 20,00,000 ডোজ টিকা। গতকাল দিবাগত রাতে প্রথম ফ্লাইটে মডার্না উদ্ভাবিত করোনা টিকার প্রথম চালান আসে রাত 11:30। এদিকে গতকাল রাত 12:30 বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের প্রথম চালানের 10,00,000 এবং আজ ভোর 5:30 বাংলাদেশ বিমানের বিশেষ দ্বিতীয় ফ্লাইটে আরও 10,00,000 ডোজ টিকা এসেছে।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, দেখাই হয়নি, সেখানে বৈঠকের প্রশ্ন উঠছে কোত্থেকে। এই মর্মে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি, কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নিয়ে পিছু হটতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দরবার করতে চলেছেন তারা। একই সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়েও রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানো হতে পারে বলে দলীয় সূত্রে খবর। দলের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে আলোচনা করছেন বলে জানা গিয়েছে। নারদা মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর আইনজীবী তুষার আর ওই মামলার অন্যতম অভিযুক্ত নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। দিল্লি সফরে গিয়ে বৃহস্পতিবার তিনি তুষারের বাসভবনে যান এবং সেখানে দ্বিপক্ষের মধ্যে বৈঠক হয় বলে দাবি। তুষার এবং শুভেন্দু দুজনেই যদিও সাক্ষাতের কথা অস্বীকার করেছেন।
ডেল্টা ভেরিয়েন্ট রুখতে কতটা সক্ষম কোভ্যাক্সিন, কি বলছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল রিপোর্ট? সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কোভিড সংক্রমণ রুখতে দেশ জুড়ে গণটিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র, কিন্তু ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়ে দেশ জুড়ে বিতর্ক দানা বেঁধেছে। কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ টিকার তিন দফার ট্রায়াল শেষ হওয়ার আগেই তা ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছিল। এবার সেই তৃতীয় দফার ট্রায়ালের ফলাফল প্রকাশ্যে স্পষ্ট হয়ে গেল করোনা সংক্রমণের বিরুদ্ধে ঠিক কতটা কার্যকরী টিকা। জানা গেল ভয়ানক ডেল্টা ভেরিয়েন্টকে রুখতে কতটা কাজে দেয় এই টিকা। কি জানাচ্ছে টিকার তৃতীয় দফার ট্রায়ালের ফলাফল? করোনা সংক্রমণ রুখতে কোভ্যাক্সিন প্রায় 77.8% কার্যকর। টিকা উৎপাদক সংস্থা ভারত বায়োটেকের দাবি, ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে 65.2% কার্যকর কোভ্যাক্সিন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা যুদ্ধের ষষ্ঠ বৎসরের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা ইরানের পক্ষ থেকে চালানো কারবালা 4 অভিযান নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৮৬ সালে ইরাকের ফাওদ্বীপ দখল এবং ইরানের মেহরান শহর পুনরুদ্ধারের মতো দুটি বড় বিজয় অর্জিত হওয়ার পর ইরাকি বাহিনীর পক্ষ থেকে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা বেড়ে যায়। সাদ্দাম বাহিনী ইরানের তেল স্থাপনা ও তেল ট্যাঙ্কারগুলোতে ব্যাপকভাবে হামলা চালিয়ে এদেশের তেল রপ্তানির পরিমাণ মারাত্মকভাবে কমিয়ে দিতে সক্ষম হয়। অন্যদিকে একই সময়ে সৌদি আরব তেল উৎপাদন বাড়িয়ে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি মাত্র $7 নেমে আসে, ফলে ইরান কঠিন সময় পার করতে থাকে। এ অবস্থায় যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যুদ্ধের দ্বিতীয় বছর অর্থাৎ ১৯৮২ সাল থেকে ইরান যে শক্তিশালী অবস্থানে ছিল তা ধরে রাখা সম্ভব নাও হতে পারে। এ বিষয়টি মাথায় রেখে ইরানের নেতৃবৃন্দ ১৯৮৬ সালকে এ যুদ্ধের জন্য নিয়ামক বছর হিসেবে গণ্য করেন।
ইরানের তৎকালীন পার্লামেন্ট স্পিকার ও যুদ্ধের প্রধান কমান্ডার হাশেমি রাফসানজানি ১৯৮৬ সালের 5 জুন IRGC-র কমান্ডারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধ গুটিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এই মুহূর্তে আমাদের সময় ভালো যাচ্ছে না। কাজেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যুদ্ধকে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। কাজেই IRGC ইরানের দক্ষিণাঞ্চলে তিনটি বিশাল আকারের অভিযান চালানোর পরিকল্পনা করে। দক্ষিণ ইরাকের বড় একটি অংশ, বিশেষ করে বসরা নগরী পর্যন্ত চলে যাওয়ার পরিকল্পনা করা হয়। IRGC-র পক্ষ থেকে প্রতিটি ফ্রন্টের জন্য 500 ব্যাটেলিয়ন করে সৈন্য ও যুদ্ধাস্ত্র চাওয়া হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এত বিশাল সংখ্যক সৈন্য ও যুদ্ধাস্ত্র সরবরাহ করা সম্ভব নয়।
কাজেই সিদ্ধান্ত হয় সব মিলিয়ে 500 ব্যাটেলিয়ন সৈন্য তিনটি ফ্রন্টে অভিযান পরিচালনা করবে। ইরান আশা করেছিল অভিযানে এমন কিছু সাফল্য অর্জন করা যাবে যাতে সাদ্দাম ও তার সহযোগীদের সব আশা ভরসা শেষ হয়ে যায় এবং তারা ইরানের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটাতে বাধ্য হয়। রাফসানজানি এ সম্পর্কে বলেন, আমাদের সব পরিকল্পনা সত্ত্বেও এ আশা করা ঠিক হবে না যে চলতি বছরই যুদ্ধ শেষ হয়ে যাবে, তবে আমাদের লক্ষ্য এ যুদ্ধে ইরানের বিজয় নিশ্চিত করা। ইরানের বিজয়ের একটি আলামত হবে এই যে সাদ্দামের সকল সহযোগী তার প্রতি পৃষ্ঠপোষকতা দেয়া বন্ধ করে দেবে।
সে সময় ইরানের নিয়মিত সেনাবাহিনীতে লোকবল কম ছিল বলে যে কোনো সফল অভিযান পরিচালনার জন্য স্বেচ্ছাসেবী যোদ্ধাদের প্রয়োজন ছিল অপরিসীম। এ লক্ষ্যকে সামনে রেখে 1986 সালের 26 নভেম্বর স্বেচ্ছাসেবী বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে IRGC 100,000 স্বেচ্ছাসেবী যোদ্ধাকে সাময়িকভাবে সেনাবাহিনীতে ভর্তি করার উদ্যোগ নেয়। সারাদেশে লোক ভর্তির জন্য 21,000 সেন্টার খোলা হয়। এত কিছুর পরও শেষ পর্যন্ত চূড়ান্ত যুদ্ধের জন্য মাত্র 250 ব্যাটেলিয়ন সৈন্য এবং অস্ত্র ও গোলাবারুদ প্রস্তুত করা হয়। সিদ্ধান্ত হয় ইরানের দক্ষিণ সীমান্তবর্তী সালামচে থেকে মিনু দ্বীপ পর্যন্ত 4 কিলোমিটার দীর্ঘ এলাকা থেকে দুই ভাগে বিভক্ত হয়ে ইরানি যোদ্ধারা ইরাকে প্রবেশ করবে এবং তাদের লক্ষ্য হবে বসরা পর্যন্ত পৌঁছে যাওয়া। কারবালা 4 নামক এই অভিযানকে ধরে নেওয়া হয় দক্ষিণাঞ্চল দিয়ে ইরানের সর্বশেষ অভিযান।
আগে থেকে ইরাকের ফাও উপদ্বীপ ইরানের দখলে ছিল। এবারের অভিযানে ফাও থেকে বসরার দক্ষিণাঞ্চল পর্যন্ত এলাকাকে, অর্থাৎ পুরো আরভান্দ নদীকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসাকে এই অভিযানের লক্ষ্য স্থির করা হয়। এ লক্ষ্য অর্জন করা সম্ভব হলে পারস্য উপসাগরে ইরানের অবস্থান অতীতের চেয়ে শক্তিশালী করা সম্ভব হতো। এই এলাকায় এর আগেও ইরানের যুদ্ধ করার অভিজ্ঞতা থাকার কারণে কারবালা 4 অভিযান চালানোর জন্য বিশেষ কৌশল অবলম্বন করা হয়। ইরাকি সেনাদেরকে ধাঁধায় ফেলে দেওয়ার জন্য ইরানি যোদ্ধারা এমনভাবে অভিযান পরিচালনা করেন যাতে সাদ্দাম বাহিনী বুঝতে না পারে ইরানের সেনাবাহিনী ঠিক কোন লক্ষ্যবস্তুকে সামনে রেখে অভিযান চালাতে এসেছে।
কাজেই অতর্কিত আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় যাতে ইরাকি সেনারা আত্মরক্ষার্থেই ব্যতিব্যস্ত থাকে এবং ইরানের অভিযানের মূল লক্ষ্য সম্পর্কে কোনো ধারণা না পায়। একদিকে আক্রমণের ধরন দেখে যে কারো মনে হতে পারে যে ইরাকের আবুল খাবিস ও বসরা দখলের উদ্দেশ্যে ইরানি যোদ্ধারা এগিয়ে যাচ্ছে, আবার অন্যদিকে একথাও মনে হতে পারে যে ইরানি যোদ্ধারা ইরাকি বাহিনীর 7ম ডিভিশনের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাচ্ছে। কিন্তু এত কৌশল ও এত বিশাল পরিকল্পনা নিয়ে যে অভিযানটি পরিচালনা করা হয় তা ইরানি কমান্ডার ও রাজনৈতিক নেতাদের ইচ্ছে অনুযায়ী বাস্তবায়ন করা সম্ভব হয়নি, ফলে কারবালা 4 অভিযান কার্যত ব্যর্থ হয়।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক আসরের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে কারবালা 4 অভিযান সম্পর্কে আরও আলোচনা করার আশা রইল, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
Oh,
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। কানাডায় একের পর এক আদিবাসী শিশুদের গণকবর খুঁজে পাওয়ার পর ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে। কানাডার বিক্ষুব্ধ জনতা উইনিপেক শহরে স্থাপিত রানী ভিক্টোরিয়া ও রানী দ্বিতীয় এলিজাবেথের ভাস্কর্য গত বৃহস্পতিবার উপড়ে ফেলেছেন। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এখনও আনুষ্ঠানিকভাবে কানাডার রানী অর্থাৎ রাষ্ট্রপ্রধান। রানী ভিক্টোরিয়াও কানাডা শাসন করেছেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ব্রিটেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দেব। ইরানে পালিত হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির যাত্রীবাহী বিমান ধ্বংসের 33তম বার্ষিকী। সাগরে ফুল ছিটিয়ে স্বজনদের প্রতি শ্রদ্ধা। ইহুদিদেরকেও ইসরায়েল জিম্মি করে রেখেছে বলে তেহরানের মন্তব্য। জর্দান নদীর পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 150 ফিলিস্তিনি আহত। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে শতাধিক রোগীর মৃত্যু। চিকিৎসা খরচ না থাকায় করোনা রোগীর আত্মহত্যা। সারা দেশে চলছে কঠোর লকডাউন। এবং ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তির তদন্তের দাবি জানাল ভারতের কংগ্রেস। রাফায়েল কেলেঙ্কারি থেকে বিজেপি রক্ষা পাবে না বলে মন্তব্য। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098-21-220-53273। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই আমি মোহাম্মদ আমির হোসেন বিদায় চাইছি। খোদা হাফেজ।